বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 12 অক্টোবর, 27 আশ্বিন এবং ফার্সি 20 মেহের। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টে 22 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। তেহরানে ইসলামী ঐক্য সম্মেলন শুরু হওয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশে প্রজনন মৌসুমে ইলিশের বংশবৃদ্ধিতে সহায়তার জন্য গত 7 অক্টোবর মধ্যরাত থেকে 22 দিনের ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা চলছে, এ সম্পর্কে ঢাকার প্রতিবেদন। এরপর রয়েছে স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। তারপর পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। এবং প্রান্তিক আয়োজনে থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। যতদিন পর্যন্ত ইরানি জাতি ইসলামী ব্যবস্থা ও মূল্যবোধের পথে থাকবে ততদিন শত্রুতা অব্যাহত থাকবে, বলেছেন সর্বোচ্চ নেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে বন্দুকধারীদের গুলিতে আরও এক ইহুদিবাদী সেনা নিহত, ফিলিস্তিনিদের দায়িত্ব স্বীকার। ব্যাপক অনিয়মের অভিযোগে বাংলাদেশের গায়ে বাঁধা 5 আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবং ভারতের গোয়া উপকূলে সেনাবাহিনীর একটি MiG-29 যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন পাইলট। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, যতদিন পর্যন্ত ইরানি জাতি ইসলামী ব্যবস্থা ও মূল্যবোধের পথে থাকবে ততদিন শত্রুতা অব্যাহত থাকবে, এর একমাত্র সমাধান হচ্ছে দৃঢ়তা। আজ ইরানের নীতি নির্ধারণী পরিষদের নতুন প্রধান ও নতুন সদস্যরা সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি একথা বলেন। নীতি নির্ধারণী পরিষদকে তিনি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, এই প্রতিষ্ঠানের মৌলিক দায়িত্ব রয়েছে ইরানের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের প্রতি ইঙ্গিত করে। সর্বোচ্চ নেতা আরও বলেন, দেশের কর্মকর্তাদেরকে সতর্ক থাকতে হবে, এসব ঘটনার কারণে দেশে বিদেশে তাদের মূল দায়িত্ব কর্তব্য পালন যাতে বাধাগ্রস্ত না হয়। আয়াতুল্লাহ উজমা খামেনি বলেন, সাম্প্রতিক গোলযোগে শত্রুদের হস্তক্ষেপের বিষয়টি এখন বিদেশের নিরপেক্ষ বিশেষজ্ঞদের কাছেও সুস্পষ্ট। যা ঘটেছে তা মানুষের স্বতঃস্ফূর্ত কোনো বিষয় নয়। কিছু ইস্যুর প্রভাব এখানে থাকতে পারে, কিন্তু এসব ঘটনায় শত্রুদের অপপ্রচার, চিন্তা মননের উপর প্রভাব বিস্তারের চেষ্টা, উত্তেজনা সৃষ্টি, উস্কানি প্রদান, এমনকি দাহ্য পদার্থ তৈরির নানা উপায় শেখানোর মতো বিভিন্ন পদক্ষেপের প্রভাব এখন পুরোপুরি সুস্পষ্ট। আয়াতুল্লাহ উজমা খামেনি বিপ্লবের পর স্বল্প সময়ের মধ্যে ইরানি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে বলেন, ইরানি জাতি স্বল্প সময়ের ব্যবধানে অনেক বড় বড় কাজ করেছে। এসব কাজ ছিল সাম্রাজ্যবাদীদের নীতির 180 ডিগ্রি উল্টো। এ কারণে তারা বাধ্য হয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা এ লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করেছে, অর্থ কড়ি ব্যয় করেছে এবং আমেরিকা ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন স্থানে রাজনীতিবিদ সহ কিছু ব্যক্তিকে ইরানের বিরুদ্ধে মাঠে নামিয়েছে। তবে ইরানি জাতির প্রতিরোধ ও দৃঢ়তা প্রমাণ করেছে এই জাতি স্বতঃস্ফূর্ত ও ধার্মিক। তারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। একই সঙ্গে ইরানি জাতি এটাও তুলে ধরতে পেরেছে যে দেশ সামনের দিকে ক্ষিপ্র গতিতে এগিয়ে যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ইসরায়েলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনকে রক্ষার একমাত্র সঠিক পথ হচ্ছে প্রতিরোধ সংগ্রাম। যারা মনে করেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে, তাদের অবস্থান ভুল তা প্রমাণিত হয়েছে। 36তম ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে রাজধানী তেহরানে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রাইসি একথা বলেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলি শত্রুদের মোকাবেলার পথ হচ্ছে সেটি যেটি ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা অনুসরণ করছেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, যারা কোনো যুক্তি বোঝে না তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে যেসব দেশ চিন্তা করেছিল তা যে ভুল ছিল সেটি প্রমাণ হয়েছে। সমস্ত আপোষ আলোচনা ব্যর্থ হয়েছে, বরং এর পরিবর্তে প্রতিরোধকামীরা বিজয়ী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে বন্দুকধারী ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আরও এক ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত হয়েছে। যোদ্ধারা নিজেদেরকে দ্য লায়ন্স ডেন নামে পরিচয় দিয়ে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। এই গ্রুপ এক বিবৃতিতে বলেছে, নাবলুজ শহরের পশ্চিমে ডেইরি শারাফ এলাকায় দখলদার ইহুদিবাদী ইসরায়েলের দ্বিতীয় সেনাকে হত্যার কথা আমরা ঘোষণা করছি। নিহত ইসরায়েলি সেনার নাম ইদো বারুক, যার বয়স 21 বৎসর। তাকে দুজন বন্দুকধারী গাড়ি থেকে নেমে সাবেই সুমরন এলাকায় গুলি করে হত্যা করেন। এর 3 দিন আগে পশ্চিম তীরের শোয়াফাত শরণার্থী শিবিরের কাছে 18 বৎসর বয়সী ইসরায়েলি আরেক সেনাকে ফিলিস্তিনি বন্দুকধারীরা গুলি করে হত্যা করেন। ইসরায়েল সেনাদের এই হত্যাকাণ্ডের পর গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলিদের অপরাধযোগ্য এবং পবিত্র আলাকসা মসজিদে বিভিন্ন সময় অভিযানের নামে অপবিত্র করার স্বাভাবিক প্রতিক্রিয়াই হচ্ছে এইসব হত্যাকাণ্ড। ওপেক প্লাসের পক্ষ থেকে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওপেক প্লাসের সদস্যদের মধ্যে সৌদি আরব হচ্ছে শীর্ষ তেল উৎপাদনকারী দেশ। গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এর সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন, আমি মনে করি প্রেসিডেন্টের কাছে বিষয়টি খুবই পরিষ্কার যে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক এমন পর্যায়ে গেছে যা পুনর্মূল্যায়ন করা জরুরি হয়ে পড়েছে, এবং নিশ্চিতভাবে ওপেকের এই সিদ্ধান্তের পর বাইডেন তাই করছেন। জন কির্বি জানান, সৌদি আরবের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণের জন্য প্রেসিডেন্ট বাইডেন কংগ্রেসের সঙ্গে কাজ করতে আগ্রহী। তেল রপ্তানিকারক দেশগুলো সংগঠন এবং আরও কয়েকটি বাইরের দেশ তেল উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নেওয়ার পর আমেরিকা ক্ষুব্ধ হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। ব্যাপক অনিয়মের অভিযোগে বাংলাদেশের গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
ব্যাপক অনিয়মের অভিযোগে গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার অপরাহ্নে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। এর আগে নানা অনিয়মের অভিযোগে দুপুর পর্যন্ত মোট 51টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। গাইবান্ধা 5 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা করা হয়। আজ সকাল 8টায় সাঘাটা ও ফুলছড়ি উপজেলার 145টি কেন্দ্রের 952টি বুথে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। ভোট চলাকালে বেলা 11:30টার দিকে সাঘাটা উপজেলার বাগেরফিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের বাইরে সাংবাদিক ও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে 4 জন প্রার্থী একযোগে ভোট বর্জনের ঘোষণা দেন। সকালে সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি দেখে সিইসি বলেছিলেন, ভোট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আমরা স্বচক্ষে গোপন কক্ষে অবৈধভাবে প্রবেশ করে ভোট দিতে দেখেছি। গাইবান্ধা পাঁচ আসনের নির্বাচনী এলাকায় 552টি ভোট কেন্দ্রের গোপন বুথ ছাড়া সবকটিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। আজ দুপুরে ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আপনারাও দেখতে পাচ্ছেন গোপন কক্ষে অন্যরা ঢুকছে, ভোট সুশৃঙ্খলভাবে হচ্ছে না। এক প্রশ্নের উত্তরে সিইসি বলেন, যারা আইন মানে না তাদেরকেই আমরা ডাকাত বলতে পারি, দুর্বৃত্ত বলতে পারি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের এক দফা এক দাবি, সরকারকে পদত্যাগ করতে হবে। আজকে চট্টগ্রাম থেকে শুরু হওয়া আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেয়া হবে, আন্দোলনেই পতন হবে সরকারের, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে বলে তিনি জানান। আজ বিকেলে চট্টগ্রাম নগরের পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতের গোয়া উপকূলে সেনাবাহিনীর একটি MiG-29 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের গোয়া উপকূলে সেনাবাহিনীর একটি MiG-29 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ভারতীয় নৌবাহিনীর সূত্রে প্রকাশ, প্রযুক্তিগত ত্রুটির কারণে মিগ বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানটির পাইলট নিরাপদে বের হতে সমর্থ হয়, প্রাণে রক্ষা পেয়েছেন। ভারতীয় নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গোয়া উপকূলে নিয়মিত উড়ানের সময় একটি MiG-29 যুদ্ধবিমান সমুদ্রের উপরে বিধ্বস্ত হয়। ঘাঁটিতে ফেরার সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে ওই ঘটনা ঘটে। পাইলট নিরাপদে বের হয়েছেন এবং দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। পাইলটের অবস্থায় স্থিতিশীল রয়েছে। জানা গেছে, আজ বুধবার যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগে পাইলট বিমান থেকে ঝাঁপ দিয়ে সমুদ্রে ঝাঁপ দেন, এর ফলে তিনি প্রাণে রক্ষা পান। নৌবাহিনী অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে পাইলটকে সমুদ্র থেকে উদ্ধার করেছে। ভারতীয় নৌসেনা বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। নৌবাহিনী জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। 2020 সালের 26 নভেম্বর গোয়া উপকূলের কাছে MiG-29 প্রশিক্ষক বিমান দুর্ঘটনায় পড়েছিল। সে সময় বলা হয়েছিল বিমানের টার্বোচার্জার, ফুয়েল ট্যাঙ্ক ইঞ্জিন, উইং ইঞ্জিন সহ কিছু ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। রাশিয়ার তৈরি বিমানটি বিমানবাহী রণতরি INS বিক্রমাদিত্য থেকে উড্ডয়ন করে এবং সেটি বিকেল 5টার দিকে বিধ্বস্ত হয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। আমেরিকার হাওয়াই থেকে নির্বাচিত সাবেক কংগ্রেস ওমেন তুলসি গেবার্ড নিজের দল ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, বর্তমান যে ডেমোক্রেটিক পার্টি রয়েছে তা সম্পূর্ণভাবে একদল ধনী যুদ্ধবাজ চক্রের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আমি আর কোনোভাবে আজকের এই ডেমোক্রেটিক পার্টির সদস্য থাকতে পারি না। গতকাল এক টুইটার পোস্টে তুলসি গেবার্ড এসব কথা বলেছেন। পাশাপাশি তিনি সাধারণ জ্ঞান সম্পন্ন স্বাধীন মনের ডেমোক্রেট নেতাদেরকে এই দল ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। আমেরিকার জনগণের মধ্যে ডেমোক্রেটিক পার্টি বিভক্তি সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ঈশ্বর প্রদত্ত স্বাধীনতাকে সক্রিয়ভাবে মার্কিন সরকার নস্যাৎ করছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ স্বীকার করেছেন যে এই জোট ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত রয়েছে। গতকাল মঙ্গলবার নেটো মহাসচিব বলেন, রাশিয়ার কাছে যদি ইউক্রেন হেরে যায় তাহলে তা হবে নেটো জোটের পরাজয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির ভাষণের মধ্য দিয়ে তেহরানে 36তম আন্তর্জাতিক ইসলামী সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলনের গুরুত্ব সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির ভাষণের মধ্য দিয়ে তেহরানে 36তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলন শুরু হয়েছে। সুন্নিরা মনে করেন 12 রবিউল আওয়াল এবং শিয়ারা মনে করেন 17 রবিউল আওয়াল হচ্ছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। এ কারণে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনির নির্দেশে প্রতি বছর 12 থেকে 17 রবিউল আওয়াল পর্যন্ত এই কয়দিন ইসলামী ঐক্য সপ্তাহ পালন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শিয়া ও সুন্নি আলেমদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে মুসলিম উম্মার ঐক্যের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে বিশ্বের মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করা, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে চিন্তাবিদদের মধ্যে সমন্বয় সাধন, অভিন্ন ও শক্তিশালী মুসলিম উম্মা গঠন করা এবং মুসলমানদের মধ্যকার বিভিন্ন সমস্যা সমাধানের কার্যকর ভূমিকা রাখা। এই সম্মেলনের উদ্বোধনী ভাষণে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ইসলামী ঐক্য সম্মেলনের বার্তা হচ্ছে বর্তমান মানব জীবনকে আমরা ধর্মের ভিত্তিতে গড়তে চাই। মুসলিম জাহানের শহীদরা মুসলমানদের চেতনাকে জাগ্রত করেছে। অনেকে মনে করে ইসলাম ধর্ম ব্যক্তিগত আচার অনুষ্ঠান পালনের বিষয়, কিন্তু বাস্তবতা হচ্ছে ইসলামের জন্য শহীদদের রক্ত মুসলিম জাগরণে ভূমিকা রেখেছে। মুসলমানরা চায় ইসলামের ভিত্তিতে নিজেদের জীবন পরিচালনা করতে এবং এটাই শত্রুদের দুশ্চিন্তার প্রধান কারণ। পর্যবেক্ষকরা বলছেন, যখনই মুসলমানদের মধ্যে ঐক্যের ডাক আসে তখনই শত্রুরা আতঙ্কিত হয়ে পড়ে। এ কারণে শত্রুরা যাতে বিভেদ সৃষ্টি করতে না পারে সেজন্য মুসলমানদেরকে সচেতন থাকতে হবে। এ কারণে আন্তর্জাতিক ইসলামী ঐক্য সপ্তাহ উদযাপন মুসলমানদের মধ্যে ঐক্য জোরদার এবং শত্রুর সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার সুযোগ এনে দিয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। গত কয়েক দশকের অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে যে শত্রুরা সবসময় মুসলমানদের সত্যিকারের স্বাধীনতার বিরোধী। দেখা গেছে যখনই মুসলমানরা নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে পড়েছে তখনই তারা উন্নতি ও স্বাধীনতা থেকে ছিটকে পড়েছে। যাই হোক, তেহরানে আয়োজিত ইসলামী ঐক্য সম্মেলন মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে সবার প্রত্যাশা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। ছোট ইলিশ মাছ সংরক্ষণের উদ্দেশ্যে গত 7 অক্টোবর মধ্যরাত থেকে বাংলাদেশে 22 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এদিকে সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন জেলায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইলিশ সংরক্ষণে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
প্রজনন মৌসুমে ইলিশ মাছের বংশবৃদ্ধিতে সহায়তা করা এবং ছোট ইলিশ সংরক্ষণের উদ্দেশ্যে গত 7 অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাত থেকে 22 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞা চলবে আগামী 28 অক্টোবর পর্যন্ত। এই নিষেধাজ্ঞা চলাকালে কর্মহীন জেলে পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। উপকূলীয় অঞ্চলের 5.5 লক্ষ পরিবারকে এই সহায়তার আওতায় আনা হয়েছে। খাদ্য সহায়তা কর্মসূচি অনুযায়ী প্রতি জেলে পরিবারকে 25 কেজি করে চাল দেওয়ার কথা। তবে জেলেদের অনেকের অভিযোগ, তাদেরকে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়নি, বরং জেলে নয় এমন অনেক পরিবারকে অবৈধভাবে এই সহায়তা দেওয়া হচ্ছে। তাছাড়া নিবন্ধিত জেলে পরিবারের অনেকের অভিযোগ, নিষেধাজ্ঞা আরোপের 1 সপ্তাহ পরেও তারা খাদ্য সাহায্য পায়নি।
17-18 বছর ধরে জাল পাই, এর মধ্যে জাল্লি কার্ড হয় নাই। চেয়ারম্যানের দ্বারা দুই তিন ফির গেছি, যাওয়ার পর চেয়ারম্যান
বাংলাদেশের
আইনেও আপনি মা ইলিশ বা ছোট ইলিশ ধরতে পারবেন না, আইনতই কিন্তু আপনি পারবেন না। আমরা যেটা দিচ্ছি সেটা অতিরিক্ত দিচ্ছি, আর আমরা যাদেরকে দিচ্ছি আমরা কিন্তু তাদেরকে এটা দিতে বাধ্য না, কিন্তু রাষ্ট্র নাগরিকের কল্যাণে কাজ করে, সেজন্যই কিন্তু আমরা তাদেরকে দিচ্ছি।
ওদিকে সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী ইলিশ ধরা বন্ধ রাখতে দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন জেলায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরফকিরা, মুসাপুর ইউনিয়ন ও উড়িরচর এলাকায় মেঘনা নদীতে এক অভিযান পরিচালনা করে চার জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে 12,000 টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। তাছাড়া জেলেদের কাছ থেকে 3,00,000 মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ঝালকাঠি জেলার সুগন্ধা ও বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় দুই জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। দেহের মতো মনেরও রোগ হয় এবং তা দেহের রোগের মতোই গুরুত্বপূর্ণ। কখনো কখনো দেহের রোগের চেয়ে বেশি মারাত্মক হতে পারে। মনের বহু রকম রোগ আছে আর সেই রোগ হতে পারে বড়দের এবং শিশুদের সবার। আজ আমরা আমাদের শিশু সন্তানের মনের রোগ নিয়ে কথা বলব। সুস্থ স্বাভাবিক শিশু খানিকটা চঞ্চল হবেই। সুস্থ শিশু মানেই হাসিখুশি ও দুরন্তপনা। তবে অতি চঞ্চল শিশুর সমস্যাকে বলা হয় অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা ADHD। বাংলায় এ সমস্যাকে বলে অতি চঞ্চল অমনোযোগিতা। এটি শিশুর এক ধরনের স্নায়ু বিকাশজনিত সমস্যা, আর বিষয়টি নিয়ে আমরা বাবা মায়েরা খুবই দুশ্চিন্তায় থাকি যদি আমাদের শিশু অতি চঞ্চল ও অমনোযোগী হয়। তো চলুন আজ এ বিষয়ক আলোচনার দ্বিতীয় পর্বে যাওয়া যাক। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক বিভাগীয় প্রধান, মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম। জনাব অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাদেরকেও অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা।
অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, প্রথম পর্বের আলোচনায় শিশুর অতিরিক্ত চঞ্চলতা বা ADHD কি এবং এর লক্ষণগুলো নিয়ে আলোচনা করেছিলেন। আপনি খুব মেধাবী শিশু কিশোরের কথা বলছিলেন, সেই আলোচনার সূত্র ধরেই বলবো, দেখা গেল কোনো বাচ্চা খুবই মেধাবী অথচ এত বেশি পরিমাণে চঞ্চল যে কোনো কিছুতে স্থির থাকতে পারছে না। আজ এটা তো কাল সেটা, এখন একটি কাজ করছে একটু পরেই তা ছেড়ে অন্য কাজ। চঞ্চলতার কারণে কোনো কিছুই শেষ করতে পারছে না, এটাও কি ADHD-র মধ্যে পড়ে?
হ্যাঁ, এটাই ADHD-র রোগীতে তাই হয়, বাচ্চাদের তাই হয়। তারা আসলে বললাম মেধাবী আছে, মা বাবা বলেও আরে আমার ছেলে তার মেধাও তো ভালোই আছে, একটু যদি মনোযোগ দিয়ে আর তিন বছর যদি পড়তো পড়াইতে পারতাম বা পড়তো তাহলে হতো। আর একটা খুবই মনে রাখা ভালো, এটা যদি ছোটকালে হয় তা শুধু তাই না, অনেক ক্ষেত্রে এটা কৈশোর পর্যন্ত কিন্তু চলমান থাকতে পারে। ADHD অন অ্যাডোলেসেন্ট অনসেট সেটাও আছে, সেটা একটা বিভিন্ন রকম বলেন, তবে শৈশবের যেটাই সবচেয়ে মারাত্মক, কারণ আমরা আগেই বলতেছি যে একটা শিশুতে বিকাশ হবে শৈশব থেকেই। তো শৈশবে যদি তার শব্দের বিকাশ, তার পেশা পেশি সঞ্চালন বিকাশ, তার সামাজিক বিকাশ, তার আবেগীয় বিকাশ, তার বুদ্ধিবৃত্তির বিকাশ, সব ধরনের বিকাশ তো ব্যাহত হতে হচ্ছে। অতএব সে তো আসলে পরিপূর্ণভাবে কর্মঠ এবং উৎপাদনশীল মেধাবী নাগরিক হিসেবে বেড়ে উঠতে পারতেছে না। সেই জন্যই এটা সমস্যাযুক্ত, এবং যখন অ্যাডোলেসেন্ট হয় সেখানেও তাদের কিছু সমস্যা থাকে। শিশুতে হয় এদের কিছু অংশ কৌশল থাকে, আবার কিছু অংশ নতুন করে কৌশলে শুরু হয়, অ্যাডোলেসেন্ট অনসেট যদি আমরা বলি। তারা তাদের এটা ধীরে ধীরে কমে যেতে পারে, কিন্তু অ্যাডাল্ট পর্যন্ত কিছুটা লক্ষণ, রেসিডুয়াল লক্ষণ যেটা, মানে কিছুটা থেকে যায়, ওই প্রবণতা থেকে যায়। সেই জন্য অ্যাডাল্টের ভিতরেও আপনি কিছু কিছু ক্ষেত্রে এই এই বৈশিষ্ট্য পেতে পারেন।
অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, ধরুন কোনো শিশু মানসিক রোগ ADHD-তে আক্রান্ত, তো করণীয় কি?
হ্যাঁ, করণীয় এখানে কিন্তু ওষুধ লাগে। আসলে এটা তো এমনি হয় না, এখানেও ব্রেনের অনেকগুলো ডিফিসিয়েন্সি আছে। আমরা বলি যে খুব মাইক্রো লেভেলের কিছু ডিফিসিয়েন্সি হয় এবং ঘাটতি হয়, যার ফলে তার অ্যাটেনশনগুলি এমন হয়, অহেতুক অ্যাক্টিভিটি হাইপার অ্যাক্টিভিটি চলে আসে, এটা তো সুস্থ করে করে না। অর্থাৎ ব্রেনের রোগ সেই হিসাবে এখানে কিন্তু এখানেও কিন্তু ওষুধ করে না। অর্থাৎ মিথাইলফেনিডেট বলি আমরা, ড্যাক্সিন ভিটামিন যেগুলি আমরা আসি, এই মিথাইলফেনিডেট রিটালিন নামে যেগুলি আমরা ব্যবহার হই, এই ওষুধগুলি মোটামুটি বেশ ভালোই কার্যকর হয়। এখন আবার নতুন কিছু ওষুধ আছে, আমরা যেটা অ্যাটেনটেন বা সোয়েব বলি, যদি সরাসরি মিথাইলফেনিডেট না পাওয়া যায় তাহলে আমরা ওই অ্যাটেনটেন বা সোয়েব ক্যাপসুল সেগুলি দিয়ে করি, এগুলি কিন্তু তার চঞ্চলতাটা বেশ কমিয়ে নিয়ে আসে। কিন্তু শুধু ওষুধ দিয়ে কাজ হবে না বা পরিপূর্ণ হবে না, এর সঙ্গে আচরণগত কিছু থেরাপি আছে। যেমন এটা শুধু এই ক্ষেত্রে না, সব শিশুর ক্ষেত্রে আমাদের জন্য প্রযোজ্য, যারা একটু বকখাটে হয়ে যায়, তারা একটু মারধর করে,
শ্রোতা বন্ধুরা, শিশুর অতিরিক্ত চঞ্চলতা বা ADHD নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনা শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
ম্যাজিক বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনায়। ডাক্তার তাজুল ইসলাম, আচ্ছা, যেসব শিশু একটু বখাটে হয়ে যায়, মিথ্যা কথা বলে, মারামারি করে, শিশুর এ ধরনের সমস্যাকে কি আচরণগত সমস্যা বলা যায়? এক্ষেত্রে করণীয় কি?
ঠিক এটাকে একটা আচরণ সমস্যার ভিতরেও ফেরানো যায় এক অর্থে। সেই জন্য এখানেও কিছু মা বাবার কিছু শিডিউল দিয়ে রাখতে হয়, অর্থাৎ যে কাজটা সে অতিরিক্ত করতেছে, বাড়াবাড়ি করতেছে, যেটা ক্ষতি করতেছে, সেটা যাতে সে না করে, এই জন্য তাকে মারধর করলে কোনো লাভ হবে না, বকাঝকা করলে লাভ হবে না, বরং উল্টো হবে। আমরা যেটা বলি যে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্টটা একটু অন্যভাবে দিতে হবে। অর্থাৎ তুমি যদি আজকে এই লেখাপড়াটা, তুমি বাবাটা, তুমি একটু বসে 10 মিনিট তুমি একটু পড়াশোনা করো, 5 মিনিট তুমি একটু স্থির থাকে, তুমি এই এই একটা অনুচ্ছেদ পুরোটা পড়ো, এটা যদি তুমি করতে পারো তাহলে আজকে তোমাকে বিশেষ একটা তার চাহিদা অনুযায়ী, তার যেটা আকাঙ্ক্ষা বেশি, তার যেটা ডিমান্ড বেশি, সেরকম একটা কিছু জুলে রাখতে হবে যে তুমি এটা হলে পাবা। আমরা আগেই বলে রাখি মা বাবাকে যে আপনি স্বাভাবিকভাবে সবকিছু দিয়ে ফেলেন তা দিবেন না, সবকিছু আর নিজের হাতে রাখবেন, এগুলো আপনার হাতের পাশ, আপনি শুধু তাকে কন্ট্রোল করার জন্য, ব্যবহার করার জন্য ওগুলি শর্ত হিসেবে রাখবেন যে তুমি এগুলি এমনি পাবা না, যদি তুমি একটু শান্ত হয়ে লেখাপড়াটা করো বা এইভাবে দৌড়াদৌড়িটা কম করে বা লাফালাফিটা কম করে তুমি যদি একটু বসে থাকো, একটু স্থির থাকো, তাহলে তুমি কিন্তু এই জিনিসটা পাবা। এবং ওই এটা করার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে দিতে হবে, তার ওই যে রিওয়ার্ডটা দিতে হবে।
ডাক্তার তাজুল ইসলাম, কখনো কখনো দেখা যায় শিশুর অতিরিক্ত চঞ্চলতা, বখাটে হয়ে যাওয়া, মিথ্যা কথা বলা, মনোযোগ না দেওয়ার কারণে বাবা মায়েরা বকাঝকা দিয়ে থাকেন, কখনো কখনো মারধরও করে থাকেন, এটা কি ঠিক?
মারধর করা যাবে না, বকাঝকা করা যাবে না। চারটি অফিস যেমন তারা খুব লাফালাফি এটা করে তো অনেক ভাঙচুর করে ফেলে, অনেক ক্ষতি করে করে ফেলে, জিনিসপত্র কিন্তু তারা প্রচুর ভাঙে। তো এরকম ক্ষতিকর যখন কাজ করবে তখন বলা হবে যে তুমি এই কাজটা যদি করো তাহলে কিন্তু আমরা তোমার সঙ্গে নাই, তুমি একা থাকবা। তাকে আলাদা একটা রুমে 5 মিনিটের জন্য সম্পূর্ণ আলাদা রেখে দেওয়া, এইটা শুধু বোঝানোর জন্য যে তোমার এই কাজটা খারাপ হয়েছে, এটা আমরা পছন্দ করি নাই, এই জন্য আমরা তোমার সঙ্গে নাই। অর্থাৎ মা বাবার যে ভালোবাসা স্নেহ যে অ্যাটেনশন মনোযোগ সেখান থেকে তাকে দূরে রাখা। মা বাবার ভালোবাসা স্নেহ তো সবাই চায়, সব বাচ্চাই চায়, এবং এটা থেকে বঞ্চিত হলে তারা কিন্তু খুবই খারাপ লাগবে, তার মধ্যে খুব কষ্ট তৈরি হবে। তখন সে বুঝবে যে না, এটার জন্য তো আমাকে এটা করতে হচ্ছে অথবা এটা করবো না। এইভাবে ব্রেইনের ভিতরে তার এই আচরণগত পরিবর্তনগুলি দুইভাবে আনতে হবে। একটা হচ্ছে যে কিছু রিওয়ার্ড দিয়ে, পুরস্কার দিয়ে তাকে এটাকে ম্যানেজ করা, আর একটা হচ্ছে কিছু ক্ষেত্রে তাকে সফট পানিশমেন্ট যেটাকে বলি, তাকে একটু টাইম আউট করা, একটু একটু দূরে রাখা, একটু আলাদা করে রাখা, যে তুমি এটা করছো এটা তোমাকে জন্য আমরা নাই, এবং তুমি এটা করছো এই জন্য তোমার আজকে যে তোমার যে শখের যে বিষয়গুলো কোনটাই তোমরা আমরা দিতে পারবো না, দেবো না। এইভাবে তাকে সংশোধন করার, আচরণ পরিবর্তনের চেষ্টা করতে হবে।
অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, আমাদের হাতে আজ আর সময় নেই এতক্ষণ শিশুর অতি চঞ্চলতা বা ADHD নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনা করার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাদেরকেও অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং যতটা শুনছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা, এবং তাদের সবাতে মানসিক সুস্বাস্থ্যে কামনা করছি।
আর শ্রোতা বন্ধুরা, শিশুর অতি চঞ্চলতা একটি রোগ যাকে ADHD বলা হয়। চিকিৎসায় ওষুধ এবং নানা রকম থেরাপির মাধ্যমে এই রোগটি ভালো হয়ে যায়, তবে শিশুকে মারধর করা যাবে না কিংবা বকাঝকা করা যাবে না। তো আপনাদের সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে স্বাস্থ্য কথার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। অনুষ্ঠানটি কেমন লাগলো চিঠি লিখে জানাতে ভুলবেন না।
স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ 12 অক্টোবর বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, লোডশেডিংয়ে কাজ ও আয় কমছে ফ্রিল্যান্সারদের, দৈনিক কালের কণ্ঠ। ঢাকার বিভিন্ন এলাকায় আজ 1 থেকে 5 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে, দৈনিক প্রথম আলো। আগুন নিয়ে খেললে পরিণতি শুভ হবে না, ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি, দৈনিক সমকাল। গাইবান্ধার উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সিইসি, দৈনিক মানব জমিন। বাংলাদেশের জয় আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, মানিক কোটি কোটি টাকা তুলেছেন প্রভাব খাটিয়ে, ইডির দাবি, লুকিয়েছেন অন্য অনেকের অ্যাকাউন্টে, দৈনিক আনন্দবাজার পত্রিকা। 1 বছর জম্মুতে থাকলেই দেওয়া যাবে ভোট, জারি নির্দেশিকা, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো লিখেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় আজ বুধবার সর্বনিম্ন 1 ঘন্টা থেকে 5 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে। ঢাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বা DPDC এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি বা ডেসকোর দ্বারা লোডশেডিংয়ের সূচিতে এমনটাই দেখা গেছে। বিদ্যুৎ সংকট মোকাবেলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয় গত 18 জুলাই। সরকারের ঘোষণা অনুযায়ী 19 জুলাই দেশজুড়ে লোডশেডিং শুরু হয়। চলতি অক্টোবর মাস থেকে লোডশেডিং পুরোপুরি কমবে বলে জানিয়েছিল সরকার, কিন্তু তা তো হয়নি, বরং লোডশেডিং আরও বেড়েছে। রাতের বেলায় লোডশেডিং এর কারণে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হওয়ায় প্রযুক্তি খাতের ফ্রিল্যান্সার এবং বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করা প্রতিষ্ঠানগুলোর দুর্ভোগ বাড়ছে, তাদের কাজ ও আয় দুটিতেই নেতিবাচক প্রভাব পড়ছে, বিশেষ করে বাংলাদেশি কর্মীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে অভ্যন্তরীণ প্রবাস আয় বা ইন্টারনাল রেমিটেন্সে। ডলার ও প্রবাস আয়ের সংকটের এই সময়ে ফ্রিল্যান্সিং খাতকে কাজে লাগাতে পারলে কিছুটা হলেও স্বস্তি আসতে পারত, কিন্তু চিরাচরিত ধীরগতির ইন্টারনেটের সঙ্গে লোডশেডিং যুক্ত হয়ে সেই সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। গত 7 মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স আয় হয়েছে সেপ্টেম্বর মাসে $153.95 লাখ, আগস্টে যা ছিল $204 কোটি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে 2023-25 মেয়াদে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জয়ের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেছেন, এটি জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থায় বাংলাদেশের অবদানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর আস্থার প্রতিফলন। নিউ ইয়র্ক স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট দেওয়ার সময় সাধারণ পরিষদ হলে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 2009 সাল থেকে 47 সদস্যের এই কাউন্সিলে বাংলাদেশ পঞ্চমবারের মতো নির্বাচিত হল। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাউন্সিলের দায়িত্ব পালনে আমাদের দক্ষতারই একটি সুস্পষ্ট প্রমাণ। দৈনিক সমকাল লিখেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগুন নিয়ে খেললে এর পরিণতি শুভ হবে না। বুধবার রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে একথা বলেন সেতুমন্ত্রী। বিএনপির বিভাগীয় সমাবেশ ডাক দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যে কোনো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানায়, তবে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে মানুষের জানমাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে। তিনি বলেন, আওয়ামী লীগ সংযমী তবে রাজপথে সতর্কতার সঙ্গে প্রস্তুত রয়েছে। নির্বাচনে হেরে যাবার ভয়ে বিএনপি এখন আন্দোলনের নামে সরকার হটানোর চক্রান্ত করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন গণভুত্থানের দিবাস্বপ্ন দেখছে। দৈনিক মানবজমি লিখেছে, গাইবান্ধা 5 আসনের ভোট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বুধবার সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণকালীন সময়ে সিসি সাংবাদিকদের একথা জানান। সিসি বলেন, ভোট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আমরা সচক্ষে গোপন কক্ষে অবৈধভাবে প্রবেশ করে ভোট দিতে দেখেছি, তাই ভোট কেন্দ্র বন্ধ করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল অ্যাকশন হিসেবে আমরা কেন্দ্র বন্ধ করেছি, এখন চাকরি বিধি অনুযায়ী বা অন্য বিধি অনুযায়ী কি অ্যাকশন নেব তা পরবর্তীতে দেখব। আমরা টেলিফোনে এসপি ডিসি রিটার্নিং অফিসারকে বলেছে যে আমরা এখান থেকে সিসি ক্যামেরায় দেখতে পেয়েছি, তাই সঙ্গে সঙ্গে কেন্দ্র বন্ধ করে দিয়েছি। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আজকাল লিখেছে, জম্মুতে অন্তত 1 বছর থাকলেই মিলবে ভোটাধিকার। গত আগস্টেই জানিয়েছিল নির্বাচন কমিশন। এবার জম্মুর ডিপুটি কমিশনারও নির্দেশ দিলেন, জম্মুতে 1 বছরের বেশি সময় ধরে বসবাস করছেন যারা তাদের সকলকেই বৈধ ভোটার বলে গণ্য করা হবে। সমস্ত জেলার দায়িত্বপ্রাপ্ত তহসিলদারদের বলা হয়েছে, যারা 1 বছরের বেশি সময় ধরে থাকছেন তাদের সার্টিফিকেট ইস্যু করার জন্য। এই নির্দেশিকার বিরোধিতা করে জম্মু অ্যান্ড কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স টুইটারে লিখেছে, সরকার জম্মু কাশ্মীরে 25 লক্ষ অস্থানীয় ভোটারদের অন্তর্ভুক্ত করতে চাইছে, এই সিদ্ধান্তের বিরোধিতা করছে, বিজেপি হারের ভয় পাচ্ছে, জম্মু কাশ্মীরের মানুষ এই ষড়যন্ত্রের যোগ্য জবাব দেবে ব্যালট বাক্সে। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, পরিবারের লোকদের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি অজ্ঞাত পরিচয়দের নামেও অ্যাকাউন্ট খুলেছিলেন মানিক ভট্টাচার্য। পলাশীপাড়ার তৃণমূল বিধায়কের নামে আরও গুরুতর অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। চাকরি দেওয়ার নামে কেবল টাকা নেওয়াই নয়, ছেলের সংস্থার নামে নিজের পদের প্রভাব ও প্রতিপত্তির অপব্যবহার করে কোটি কোটি টাকা নয় ছয়েরও অভিযোগ করছে ইডি। সব মিলিয়ে দুর্নীতি মামলায় আরও একাধিক গুরুতর অভিযোগের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। ইডির চার্জশিটে বলা হয়েছে, নিজের ছেলের সংস্থার সঙ্গে শিক্ষণ সংস্থার চুক্তি করে 264 লক্ষ টাকা নিয়েছিলেন মানিক। টাকা নিলেও প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেনি ওই সংস্থা, টাকাও ফেরত দেননি। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবার রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সূরা আর রহমানের 61 নম্বর পর্যন্ত আয়াতের তাফসির শুনেছি। আজ আমরা এই সূরার 62 থেকে 78 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করব। প্রথমেই 62 থেকে 69 পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان
ওই দুই উদ্যানের নিচে রয়েছে আরো দুটি উদ্যান, কাজেই তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? ওই দুই বাগান এতটা ঘন সবুজ যেন কৃষ্ণবর্ণ ধারণ করেছে, কাজেই তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? উভয় বাগানে আছে উচ্ছলিত দুই প্রস্রবণ, কাজেই তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? উভয় বাগানে রয়েছে প্রচুর পরিমাণে ফলমূল, খেজুর ও আনার, কাজেই তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে?
গত আসরে আমরা পরকালে মুত্তাকি, পরহেজগার ও পবিত্র আত্মার মানুষদের পুরস্কার সম্পর্কে আলোচনা করেছি। আজকের এই আয়াতগুলোতে আরো দুটি জান্নাতের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যেগুলোর অবস্থান আউলিয়াদের জান্নাতের চেয়ে একটু নিচে। মানুষ ও জিনদের মধ্যে যারা মুমিন ও সৎকর্মশীল তারা এখানে প্রবেশ করবে। এখানে এসব জান্নাতি উদ্যানের কয়েকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। এগুলো অত্যন্ত সবুজ, শ্যামল ও সতেজ। সবুজের মাত্রা এতটা বেশি যে মনে হয় গাছপালা ও লতাল গুল্মগুলো যেন ঘন কালো হয়ে আছে। এসব উদ্যানে পানির কোনো অভাব নেই। মাটি কিংবা পাহাড় ভেদ করে বিভিন্ন ধরনের ঝর্ণাধারা গাছপালার ভেতর দিয়ে বয়ে চলেছে।
এছাড়া জান্নাতি গাছগুলোতে রয়েছে প্রচুর ফলমূল, যেগুলো জান্নাতবাসীর নাগালের মধ্যেই রয়েছে। ফলমূলের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা এখানে খেজুর ও আনারের কথা নাম ধরে উল্লেখ করেছেন। এ থেকে এই দুই ফলের গুরুত্ব উপলব্ধি করা যায়। পার্থিব জগতেও এই দুই ফলের রয়েছে প্রচুর পুষ্টি ও ঔষধি গুণ। যখন পৃথিবীতেই এই ফলগুলোর এত গুণ, তাহলে পরকালে না জানি এগুলোতে কত গুণ থাকবে।
এই আয়াতগুলোর শিক্ষণীয় কয়েকটি বিষয় হচ্ছে, এক, জান্নাতের গাছগুলো সবসময় সবুজ, শ্যামল ও সতেজ থাকে। দুই, সবুজ শ্যামল প্রান্তর বন বনানি, পশ্রবন ও ঝর্ণা, নানা রকমের ফলে ভর্তি গাছপালা জান্নাতবাসীর জন্য নির্ধারিত অসংখ্য নিয়ামত রাজির সামান্য অংশ মাত্র। তিন, পার্থিব জীবনে আল্লাহকে অস্বীকার এবং তাঁর নিয়ামত রাজির কুফরি করার মাধ্যমে মানুষ পরকালীন জীবনের চিরস্থায়ী নিয়ামত রাজি থেকে বঞ্চিত হয়।
এবারে সূরা রহমানের 70 থেকে 78 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ফীহিন খায়রাতুন হিসান ফবিআই আলা রাব্বিকুমা তুকাযযিবান হুরুম মাকসূরাতুন ফিল খিয়াম فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام
সেই জান্নাত সমূহে থাকবে উত্তম চরিত্রবতী অনিন্দ সুন্দরী স্ত্রীগণ। কাজেই তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? তারা হুর তাঁবুতে তারা থাকবে সুরক্ষিতা। কাজেই তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? তাদেরকে জান্নাতীদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। কাজেই তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? তারা সবুজ বালিশে ও সুন্দর কারুকার্য খচিত দুর্লভ গালিচার উপর হেলান দেয়া অবস্থায় থাকবে। কাজেই তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? কত বরকতময় আপনার রবের নাম, যিনি মহিমাময় ও মহানুভব।
এই আয়াতগুলোতে জান্নাতের আরো কিছু নিয়ামতের কথা তুলে ধরা হয়েছে। পার্থিব জীবনের একটি নিয়ামত হচ্ছে স্ত্রী। হালাল ও বৈধ উপায়ে কাম প্রবৃত্তি চরিতার্থ করা এবং মানসিক প্রশান্তি লাভ করার জন্য আল্লাহতালা এই নিয়ামত দান করেছেন। কিন্তু এমন বৈধ নিয়ামত থাকতে বহু মানুষ অন্যায় ও হারাম উপায়ে তাদের প্রবৃত্তি চরিতার্থ করে। আরেক দল মানুষ আছে যারা উগ্রপন্থা ও বাড়াবাড়ির পথ অনুসরণ করে মনে করে পার্থিব জীবনে বিয়ে করারই দরকার নেই। তারাও বিবাহ করার বৈধ রীতি পরিত্যাগ করে পথভ্রষ্ট হয়ে গেছে।
এই আয়াতগুলোতে জান্নাতের অন্যতম নিয়ামত হিসেবে এমন উত্তম চরিত্রবতী স্ত্রীগণের কথা বলা হয়েছে, যারা অপরূপ সুন্দরী এবং তারা বিলাস বহুল ও সুসজ্জিত প্রাসাদে অবস্থান করছে। মানুষ ও জিনরূপী এসব নারী তাদের মন ফোলানো কথা ও আচরণ দিয়ে জান্নাতবাসীর মন জয় করে নেবে। এসব নারীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে, জান্নাতবাসীর আগে তাদেরকে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। তাদেরকে সৃষ্টিই করা হয়েছে জান্নাতবাসী স্বামীদের জন্য, কাজেই তাদেরকে পরপুরুষের দৃষ্টি ও আয়ত্তের বাইরে রাখা হয়েছে।
সূরা আর রহমানে প্রথম অংশে পার্থিব জগতে প্রদত্ত নিয়ামত ও দ্বিতীয় অংশে পরকালীন নিয়ামত রাজি বর্ণনা করা হয়েছে। আর এসব বর্ণনার মাঝখানে বারবার মানুষ ও জিনদের কাছে প্রশ্ন করা হচ্ছে যে তোমরা এসব নিয়ামতের কোনটি অস্বীকার করতে পারবে? যদি না পারো তাহলে এসব নিয়ামত উপভোগ করা সত্ত্বেও কেন তোমার আল্লাহ তালার শুকর গোজার ও কৃতজ্ঞ বান্দাই পরিণত হচ্ছ না? নিঃসন্দেহে এসব নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং এতে রয়েছে অসংখ্য অগণিত রহমত ও বরকত। যে আল্লাহ দয়ালু, মহানুভব ও মহিমাময়, তিনি তার বান্দাদেরকে ভালোবেসে এসব দান করেছেন যাতে তারা কৃতজ্ঞ হয়।
এই আয়াতগুলোর কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, পরকালে মানুষের প্রবৃত্তি ও কামনা বাসনা পার্থিব জগতের মতোই থাকবে। সেখানে আল্লাহতালা সর্বোত্তম উপায়ে এই কামনা বাসনা চরিতার্থ করার
সুযোগ দেবেন। দুই, জান্নাতের সঙ্গীগণ যেমন সচ্চরিত্রের অধিকারী, তেমনি অপরূপ সুন্দরী। তারা একদিকে যেমন কুমারী, অন্যদিকে তাদের তেমনি বাহ্যিক বেশভূষা এমন যাতে কোনো পরপুরুষ তাদেরকে দেখতে না পায়। তিন, মহাবিশ্বের প্রতিপালক মহিমান্বিত ও মহাপরাক্রমশালী হওয়ার একই সময়ে দয়া, কল্যাণ এবং করুণার আধার।
তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। আজকের এই আলোচনার মাধ্যমে সূরা আর রহমানের তাফসির শেষ হল। আগামী আসর থেকে আমরা সূরা ওয়াকিয়া নিয়ে আলোচনা শুরু করব। আশা করছি সে আসরেও আপনাদের সঙ্গ পাব।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
কোরআনের আলো অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। যতদিন পর্যন্ত ইরানি জাতি ইসলামী ব্যবস্থা এবং মূল্যবোধের পথে থাকবে, ততদিন শত্রুতা অব্যাহত থাকবে বলেছেন সর্বোচ্চ নেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে বন্দুকধারীদের গুলিতে আরও এক ইহুদিবাদী সেনা নিহত, ফিলিস্তিনিদের দায় স্বীকার। ব্যাপক অনিয়মের অভিযোগে বাংলাদেশের গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভারতের গোয়া উপকূলে সেনাবাহিনীর একটি মিগ-29 যুদ্ধবিমান বিধ্বস্ত, নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন পাইলট। এবারে সবশেষে কয়েকটি খবর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিন হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাঁর দেশের সাম্প্রতিক নৈরাজ্য ও দাঙ্গাকে অজুহাত করে ইউরোপীয় ইউনিয়ন যদি তেহরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে ইরানও পাল্টা পদক্ষেপ নেবে। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলুন্নার সঙ্গে এক টেলিফোন আলাপের খবর জানিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, কলুন্নার সঙ্গে তার টেলিফোন আলাপে দুদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান এবং স্বার্থকে অগ্রাধিকার দিতে রাজি হয়েছে। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।